দাও ইখলাসে মন মোরে ইলাহি,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ।
আমাদের প্রিয় নবী রাসূলে হাশমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমুয়ার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, তো তার 80 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মজিদ ও ফুরকানুল হামিদের সূরাতুল বাকারার 13 নং আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। অর্থাৎ, এবং যখন তাদেরকে বলা হয় ইমান আনো যেমন অপরাপর লোকেরা ইমান এনেছে, তখন তারা বলে নির্বোধদের মতো কি আমরাও ইমান এবং বিশ্বাস স্থাপন করব? শুনো, তারাই হলো নির্বোধ, কিন্তু তারা জানে না। এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কিছু মন্দ স্বভাব এবং গুণ বয়ান করেছেন। প্রথমত হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে ইরশাদ করেছেন, যারা মুনাফিক, মুনাফিক কাদেরকে বলে এটা বুঝে নিন, যারা নিজের জিহ্বা দ্বারা প্রকাশ করে যে আমি মুসলমান, আমি কালিমা পাঠ করেছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ইমান রাখি, কিন্তু মন থেকে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ইমান রাখে না, তাদের বিশ্বাস নাই, তারা মন থেকে মুসলমান না, কিন্তু প্রকাশ্যে বলে আমি মুসলমান, এদেরকে বলে মুনাফিক। এই আয়াতে মুবারাকাতে তাদের যে মন্দ গুণ বয়ান করা হচ্ছে তা হল, মুনাফিকরা হচ্ছে সবচেয়ে বড় নির্বোধ, অশিক্ষিত এবং মূর্খ, তারা চরম পর্যায়ের বোকা। তারা মনে করে যে আমরা আল্লাহ, আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামদের সাথে প্রতারণা করছি, অথচ তারা নিজেরাও জানে না যে তারা নিজেদের সাথে প্রতারণা করছে। তারা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বান্দা এবং প্রিয় উম্মতিদের ব্যাপারে লজ্জাজনক শব্দ, আপত্তিকর শব্দ, বেয়াদবিকর শব্দ ব্যবহার করতে লজ্জাবোধ করে না। আর মুনাফিকদের সবচেয়ে বড় ত্রুটি এবং দোষ হচ্ছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন যে আমার মকবুল বান্দাদের মতো ইমান গ্রহণ করো, তখন তারা ইমান গ্রহণ না করে উল্টো আল্লাহর ওই নেককার বান্দাদের ব্যাপারে মন্দ সমালোচনা শুরু করে দেয়, তাদের সামনে তিরস্কারমূলক শব্দ ব্যবহার করে। এটা হচ্ছে মুনাফিকদের সবচেয়ে বড় মন্দ স্বভাব এবং মন্দ গুণ। এখন প্রশ্ন হচ্ছে, এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে কাদের অনুসরণ করতে বলেছেন? আয়াতে মুবারাকাতি হচ্ছে, হে লোকেরা, মুনাফিকরা, তোমরা ইমান গ্রহণ করো যেভাবে লোকেরা ইমান নিয়ে এসেছে, তোমরা ইমান নিয়ে আসো যেভাবে লোকেরা ইমান নিয়ে এসেছে। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে বলছেন। তখন মুনাফিকরা বলল যে আমরা ওই নির্বোধ লোকদের মতো ইমান গ্রহণ করব। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তর দিলেন যে নির্বোধ তো তারা নয়, বরং নির্বোধ তোমরা। এই মুনাফিকরাই নির্বোধ, কিন্তু তারা জানে না। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে ওই লোকদের মতো ইমান নিয়ে আসো, ওই লোক কারা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোনো নির্দিষ্ট দলের নাম নেন নাই, ওই লোকজন কারা? তো তাফসিরে তাবারিতে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, এখানে যে নাস শব্দ ব্যবহার হয়েছে মানুষ, লোক, যে লোকদের মতো ইমান নিয়ে আসো, এখানে মানুষ অর্থাৎ লোক দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরামগণ এবং ওই সকল মানুষ যারা সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছে, তাদের মতো ইমান নিয়ে আসো। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাফিকদেরকে ইরশাদ করছেন, হে মুনাফিকরা, যদিও বা তোমরা নিজেদেরকে মুসলমান বলো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহ্যিকভাবে পড়ে থাকো, তোমরা নিজেদেরকে ইমানদার বলে থাকো, মুসলমান বলে ঘুরে বেড়াও, মুসলমানদের মতো পোশাক পরিধান করো, কিন্তু মনে রাখো তোমাদের ইমান ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার ইমান আমার হাবিবের সাহাবায়ে কেরামদের মতো না হয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত তোমাদের ইমান আমার হাবিবের সাহাবায়ে কেরামদের মতো হবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমান গ্রহণযোগ্য হবে না। যদি তোমাদেরকে ইমান নিয়ে আসতেই হয় তো আবু বকর সিদ্দিকের মতো ইমান নিয়ে আসো, যদি ইমান গ্রহণ করতে হয় তো হযরত উমরের মতো ইমান নিয়ে আসো, উসমানের মতো ইমান নিয়ে আসো, আলীর মতো ইমান নিয়ে আসো, আবু হুরায়রার মতো ইমান নিয়ে আসো। তোমরা নিজেদেরকে যে মুসলমান বলছো সেই মুসলমান পড়াটা আমার নিকট গ্রহণযোগ্য নয়। একদিকে মুনাফিকরা কালিমা পাঠ করছে, তারা নিজেদেরকে মুসলমান বলছে, তা সত্ত্বেও তারা জান্নাতে যাবে না, বরং জাহান্নামেই যাবে। আর অপরদিকে সাহাবায়ে কেরামদের ইমান দেখুন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে এমন সম্মান দান করেছে যে মুনাফিকদেরকে বলছে ইমান নিয়ে আসো তো সাহাবাদের মতো। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ধার্য করে দিয়েছেন, রিকোয়ারমেন্টস করে দিয়েছেন, চাহিদা বানিয়ে দিয়েছেন ইমানের। ইমান তখন পরিপূর্ণ হবে যখন ইমান সাহাবায়ে কেরামদের মতো হবে। কিন্তু নির্বোধ মুনাফিকরা কি বলল আল্লাহ তাআলার এই আদেশ শুনে? কি, আমরা ওই সাহাবাদের মতো ইমান নিয়ে আসবো, ওই নির্বোধদের মতো, অশিক্ষিতদের মতো? এই মুনাফিক সাহাবাদের সামনে কি শব্দ ইউজ করলো? অশিক্ষিত শব্দ, নির্বোধ শব্দ, সুফাহা, মূর্খ শব্দ, নাউযুবিল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরামদেরও শান দেখুন, যখন মুনাফিকরা তাদেরকে অশিক্ষিত বলল যে আমরা এই অশিক্ষিতদের মতো ইমান আনবো, আমরা যেরকম আছে ঠিক আছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, যে তারা নির্বোধ নয়, নির্মত্ত এই মুনাফিকরা, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না। তো এই আয়াতে মোবারকাতে একটি বিষয় স্পষ্ট হয়ে গেল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিলেন যে মুনাফিকদের মন্ধ অভ্যাস হচ্ছে তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা বিশেষ করে সাহাবায়ে কেরামদের সানে গোস্তাকি করে, সাহাবায়ে কেরামদের সানে বেয়াদবিজনক কথা বলে থাকে, সাহাবায়ে কেরামদের সানে গালমন্দ করা এবং তাদের ব্যাপারে বেয়াদবিজনক কথা বলা হচ্ছে মুনাফিকদের কাজ। তাদের সামনে যখন সাহাবায়ে কেরামদের শান বয়ন করা হয় তখন তাদের তা পছন্দ হয় না, এটা হচ্ছে মুনাফিকদের অভ্যাস। অথচ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে কত উচ্চ শান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন, নাসদের মতো ইমান নিয়ে আসো, মানুষদের মতো ইমান নিয়ে আসো। কেন? আল্লাহ তাআলা তো বলতে পারতেন আমার নবী সাহাবিদের মতো ইমান নিয়ে আসো, আমানা আসহাবি, আমার সাহাবিদের মতো ইমান নিয়ে আসো না, আমানা নাস বলেছেন, মানুষদের মতো ইমান নিয়ে আসো। কেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বলেছেন? মুনাফিকরা কি মানুষ না? কাফিররা কি মানুষ না? মক্কার ওই মুশরিকরা কি মানুষ ছিল না? তারাও তো মানুষ, তারপরেও আল্লাহ তাআলা মানুষকে বলছেন মানুষের মতো ঈমান নিয়ে আসো। কেন? মূলত এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সাহাবায়ে কেরামগণই হচ্ছে প্রকৃত মানুষ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিশ্বাসী, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর পরিপূর্ণ শুদ্ধভাবে ঈমান রাখে তারা হচ্ছে মানুষ, আর যারা এই সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে তারা হচ্ছে মানুষ। এছাড়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিকটে বাহ্যিক দৈহিক দিক দিয়ে কেউ যদি মানুষ হয়ও আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সে মানুষ না যদি তার ঈমান না থাকে, সঠিক ঈমান না থাকে। এই আয়াতে মুবারাকাতে আমাদের জন্য কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, যে আয়াতে মুবারাকা নিয়ে আমি আলোচনা শুরু করেছি। এই আয়াতে মুবারাকার আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ঈমানকে বিশ্বের সকল মুসলমানের জন্য পৃথিবী শুরু থেকে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে প্রিয় নবীর পর থেকে যে যত মুসলমান পৃথিবীতে এসেছে, এখন আছে আর কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, বিশ্বের সকল মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ঈমানকে নমুনা বানিয়ে দিয়েছেন, সবচেয়ে বড় রোল মডেল বানিয়ে দিয়েছেন। যে মুসলমানেরা, তোমরা যতই নিজেদেরকে মুসলমান বলো না কেন, সুফি বলো না কেন, আলিম ওলেমা বলো না কেন, নিককার মুত্তাকি পরেজগার সলিহীন মান্দা বলো না কেন, আমার নিকটে তোমার ঈমান তখনই গ্রহণযোগ্য হবে যখন তোমাদের ঈমান সাহাবায়ে কেরামদের সাথে গিয়ে মিলবে। আমার নবী সাহাবীরা যেরকম বিশ্বাস রাখতো, যেরকম আকীদা রাখতো, যেরকম ঈমান রাখতো, যখন তোমাদের ঈমান সেই রকম হয়ে যাবে তখন তা গ্রহণযোগ্য, তা না হলে বর্জনীয়, বাতিল, যা এই আয়াতে মুবারাকাতে স্পষ্টভাবে ফুটে তুলেছে। যা আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নির্দেশ দিচ্ছেন, ঈমান নিয়ে আসো তো এই মানুষদের মতো, সাহাবায়ে কেরামদের মতো। অপর একটি আয়াতে মুবারাকাতে সূরা বাকারাতেই আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ব্যাপারে ইরশাদ করছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকদ ইহতাদাউ, অতঃপর তারা যদি তোমাদের মতো ঈমান নিয়ে আসে, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের কে বলছেন, ওই মুনাফিকরা বা যারাই নিজেদেরকে মুসলমান দাবি করে, তারা যদি হে সাহাবীরা তোমাদের মতো ঈমান নিয়ে আসে তাহলে তারা কামিয়াব এবং হেদায়ত পেয়ে যাবে। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসতে মুখ ফিরিয়ে দেয় যে না না সাহাবায়ে কেরাম যেরকম ঈমান রাখে আমরা সেভাবে ঈমান রাখতে পারবো না, আমরা বেশি চেয়ে বেশি নিজেকে মুসলমান বলতে পারবো, তাহলে তারা নিরেট এক গুয়েমির মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। অনেকে আছে না বর্তমানে বলে, ভাই আমি শুধু মুসলমান, আমি জানি আমি কালিমা পাঠ করি, আমাকে নামাজ পড়তে হবে, আমি আল্লাহকে চিনি, আল্লাহ রাসূলকে চিনি, বাস এতটুকুই আমার কাজ, আমি কিছু না, আমি কারো পক্ষে না, আমি মুসলমান। এক একজন এক এক রকমের কথা বলে, এক একটা হুজুর এক এক রকমের কথা বলে থাকে, আমি কারো কথা মানি না, আমি শুধু জানি যে আমি মুসলমান, কোরআন আর হাদিস আছে, বাস এতটুকু। অথচ সাহাবায়ে কেরামদের ঈমান এমন ছিল না, যা হক্কানি যা সত্য তার উপরে সাহাবায়ে কেরামগণ বিশ্বাস রাখতেন। যে ভুল কথা বলছে হ্যাঁ মুসলমান তো ঠিক আছে মেনে নিলাম, যে সত্য কথা বলছে হ্যাঁ তারও কথা মেনে নিলাম, সকলের মিশ্রণটা আমি মেনে নিলাম, সোশ্যাল মিডিয়াতে যার ভিডিও আমার সামনে আসতেছে আমি তার কথাই মেনে নিচ্ছি, যেই নিজেকে আলিম ওলেমা দাবি করছে, মুসলমান দাবি করছে, নেককার সুফি দাবি করছে, সলিহীন দাবি করছে, টোপি পরে, পাঞ্জাবি পাজামা পরে, কোট প্যান্ট টোপি পরে, দাড়ি রেখে যেই সোশ্যাল মিডিয়াতে চলে আসতেছে এবং কথা বলা শুরু করে দিচ্ছে আমি তার কথাই মেনে নিচ্ছি, ভাই মুসলমান তো, যেই কথা বলতেছে সোশ্যাল মিডিয়াতে বা ভিডিওতে আমি যার ছবি দেখছি মুসলমান তো, আমি তার কথা মানি, এত আমি ঘাটাঘাটি করতে পারবো না। তো মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনি দশজনের কথা শুনে দশজনের মতো বিশ্বাস রাখবেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে তখনই আপনার ঈমান গ্রহণযোগ্য হবে। আপনি সারা জীবন নামাজ পড়েন কিন্তু আপনার ঈমান আল্লাহর কাছে তখন গ্রহণযোগ্য হবে যখন আপনার ঈমান সাহাবায়ে কেরামদের মতো হবে। তো আপনাকে প্রথমে জানতে হবে সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, তাদের আকীদা কেমন ছিল, তাদের বিশ্বাস কেমন ছিল, এই বিষয়টি আপনাকে জানতে হবে। কারণ এখন পর্যন্ত আমি কোরআনের আয়াত দিয়ে আলোচনা করছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন ঈমান আনো তো সাহাবায়ে কেরামদের মতো আনো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রোল মডেল বানিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামদের ইমানকে। যারা বিভিন্ন রকমের কথা উক্তি বলে থাকে যে আমরা ভাই মুসলমান, আমরা কারো কথা শুনি না, এখন শুনুন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা তিরমিজি শরীফের হাদিস। আমার প্রিয় নবী ইরশাদ করেছেন, ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান, যে নিঃসন্দেহে বানি ইসরাঈলরা 72টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। সকলেই নিজেদেরকে ইমানদার বলতো, কিন্তু 72টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, অর্থাৎ 72টি দল, কিয়ামত পর্যন্ত 73টি দল আসবে, প্রত্যেকে নিজে নিজের মতো ইমান বানাবে, আকিদা বানাবে, বিশ্বাস বানাবে, কোরআন থেকেই দলিল দিবে, হাদিস দিয়েই দলিল দিবে, প্রত্যেকেই বলবে আমি সঠিক, আর এভাবে করে 72টি দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু একটি দল এমন রয়েছে যে জান্নাতে যাবে। তো সাহাবায়ে কেরামগণ ইরশাদ করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা যে একটি দল জান্নাতে যাবে? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে, যাদের ইমান আমার এবং আমার সাহাবীদের মতো হবে, তারাই জান্নাতে যাবে, ওই দলটি জান্নাতে যাবে। দেখুন, প্রিয় নবী শুধু নিজের ব্যাপারে বললেই হয়তো, যে যারা আমাকে শুদ্ধভাবে অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। প্রিয় নবী বলেছেন, ওয়া আসহাবি, আমার আসহাব, আমার সাহাবায়ে কেরাম, ওদের, এদের মতো যাদের ইমান হবে তারা জান্নাতে যাবে। তো বোঝা গেল সাহাবায়ে কেরামদের ইমান, এটা হচ্ছে মানদণ্ড, এটা হচ্ছে একটা নমুনা, একটা রোল মডেল, আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন এটাকে। তো ইমান সাহাবায়ে কেরামদের মতো হইতে হবে। সাহাবায়ে কেরাম এবং মুনাফিকদের ইমানের মাঝে পার্থক্য স্পষ্টভাবে যদি বুঝতে হয়, তো প্রথম পার্থক্য হচ্ছে মুনাফিকরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর বিশ্বাসই করতো না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর তাদের পরিপূর্ণ বিশ্বাসই ছিল না, আস্থাই ছিল না। যেমন বদর যুদ্ধের সময় মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, অস্ত্র শস্ত্র নাই, হাতিয়ার নাই, উট নাই, ঘোড়া নাই, কিছুই নাই, সরঞ্জামই নাই, খাবারের তেমন সুব্যবস্থা নাই। অপরদিকে বদর যুদ্ধে কাফিরদের নিকটে, মক্কার যারা কাফির ছিল, হাজার সংখ্যা তাদের, বড় বড় লস্কর, উট ঘোড়া ভর্তি, খাবারের ব্যবস্থা, অস্ত্র শস্ত্র সব কিছু আছে। রিওয়ায়েতে রয়েছে প্রত্যেকটি মুহূর্তে কিছুক্ষণ পর পর তারা উট জবাই করে করে খাচ্ছে, এত খাবারের ব্যবস্থা তাদের, আরাম আয়েশে যুদ্ধের জন্য এসেছে তারা, কোনো সমস্যা নেই। অপরদিকে মুসলমানদের অবস্থা করুন, এখন মুসলমানদের মাঝে যারা মুনাফিক ছিল তখন তারা বলে উঠল, ইদ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন গররহা উলাইদিনুহুম, কোরআনের আয়াত। ওই বদর যুদ্ধ সময় যারা মুনাফিক ছিল তারা বলল যে আরে মুসলমানদের দিন ইসলাম মুসলমানদারকে প্রচারিত করে দিয়েছে, আরে তারা কি দেখছে না এত বড় লস্কর আর 313 জন মিলে যুদ্ধ করতে যাচ্ছে, এখন নাই, এটা মুনাফিকদের কথা, আরে মুসলমান এত দুর্বল, আমরা এত দুর্বল, তারা তো আমরা বলছে মুসলমানদের মধ্যেই আছে, আমরা এত দুর্বল, আমাদের কাছে খাবার নাই, অস্ত্র নাই, অবস্থা করুন, আর এত বড় লস্করের সাথে আমরা যুদ্ধ করতে যাব, এখন নাই মুসলমানদের, মুসলমানরা কি করছে এটা, সাহাবীরা কি করছে এটা, প্রিয় নবী কি বলছেন এগুলো, এটা হচ্ছে মুনাফিকদের কথা যা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। অথচ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিন্তু বদর যুদ্ধের পূর্বেই মুসলমানদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছিলেন যে বদর যুদ্ধে মুসলমানরাই বিজয় লাভ করবে। এই সুসংবাদ কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে মুবারাকাতেও রয়েছে, আল্লাহ তাআলা পূর্বেই বলে দিয়েছিলেন যে আল্লাহ তাআলা সাহায্য করবেন, ফেরেশতা পাঠাবেন এবং মুসলমানরা বিজয় লাভ করবে, যদিও বা বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের অবস্থা খারাপ, আর তাই হইল। তো সাহাবায়ে কেরামদের অবস্থা দেখুন, তাদের ইমানের অবস্থা দেখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ শুরু হওয়ার পূর্বে সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করছিলেন কি করা যায়। তখন সাহাবায়ে কেরামগণ বললেন, এটা শারহুজ জুরকানির মধ্যে রয়েছে, যে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন, আপনার কথায় তো বদর যুদ্ধ পর্যন্ত চলে এসেছি, যদি আপনি বলেন তো আপনার আদেশে আমরা সমুদ্রের উপরে লাফ দিয়ে দিব। আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন বিজয় লাভ মুসলমানদেরই হবে, আমরা আছি, আর বাহ্যিক অবস্থা যেমনই থাকুক না কেন। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের ইমান, সাহাবায়ে কেরামদের বিশ্বাস। আর মুনাফিকদের ইমান, তারা সব কিছুকে বাহ্যিক জিনিসের উপর ডিপেন্ড করে দেয়, নির্ভর করে দেয়। আচ্ছা অবস্থা তো ভালো না, তাহলে পালাও। আর মুসলমানদের ইমান কেমন হবে, না সামনে যেমনই অবস্থা থাকুক না কেন আল্লাহর উপর তাদের ভরসা থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। বুখারী শরীফের মধ্যে রয়েছে, হযরত সাইয়্যেদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মারা গেলেন, তো তার পিতার অনেক বড় অঙ্কের কিছু টাকা তিনি ঋণ রেখে গিয়েছিলেন। এখন পিতা মারা যাওয়ার পরে অবশ্যই পাওনাদাররা তো সন্তানের কাছে আসে, এখন সন্তানরা প্রেশার দিতে লাগলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, চাপ সৃষ্টি করতে লাগলো যে তুমি তোমার বাবার ঋণ পরিশোধ করো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে ছোট্ট একটি বাগান ছিল তার মালিকানায়, খেজুরের বাগান। সেই খেজুরের বাগান দিয়ে তার এত আমদানি ছিল না, ইনকাম ছিল না যে তিনি ঋণ পরিশোধ করবেন। এখন তিনি কী করবেন? আর বর্তমান পরিস্থিতি হইলে মানুষ কী করে, মোবাইল বন্ধ করে দেয়, শহর ছেড়ে গ্রাম ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যায়, পুরো যোগাযোগই ছিন্ন করে ফেলে, টাকা দেওয়ার নিয়তি থাকে না, ঋণ যে পরিশোধ করবে পাওনাদারকে এই নিয়তি থাকে না, সব জায়গায় করাপশান। কিন্তু আমাদের সাহাবিরা এমন ছিলেন না, তারা জানতেন এটা অন্যের হক, আমার পিতার ঋণ, এটা আমাকে পরিশোধ করতে হবে। কিন্তু যেহেতু টাকা ছিল না, এখন কী করবে? তো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকটে গেলেন, বুখারী শরীফের হাদিস, এবং গিয়ে সমস্ত কথা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো অবস্থা খুব খারাপ, পাওনাদাররা চাপ সৃষ্টি করছে, আমি কীভাবে তাদেরকে দেই, আমার যে খেজুরের বাগান থেকে যত খেজুর আসে এটা বিক্রি করে আমার এত উপার্জন, এত টাকা আসে না, এত দিরহাম দিনার আসে না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, একটি কাজ করো, তোমার খেজুরের বাগান থেকে খেজুর পেরে যত খেজুর হবে তা এক জায়গায় একত্রিত করো, তারপর আমাকে ডাক দিবে। তিনি তাই করলেন, পুরো খেজুরের স্তূপকে একসাথে করলেন, একত্রিত করলেন, প্রিয় নবীকে ডাক দিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে আসলেন, পিছনে পেছনে হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজনও তশরিফ নিয়ে আসলেন। আর প্রিয় নবী এসে ওই খেজুরের স্তূপের সামনে দাঁড়িয়ে হাত উঠিয়ে দোয়া করে দিলেন, হে আল্লাহ তুমি এই খেজুরের মধ্যে বরকত দিয়ে দাও, বাস এতটুকু শুধু বললেন প্রিয় নবী। বলেই হযরত জাবিরকে বললেন, জাবির তুমি তোমার পাওনাদারকে ডাকো আর খেজুর দেওয়া শুরু করো। কারণ পূর্বেকার সময় শুধু, এখন যেমন শুধু টাকা দিয়ে লেনদেন হয়, পূর্বেকার সময় দিরহাম দিয়ে, দিনার দিয়ে, স্বর্ণ রূপা খেজুর গম বিভিন্ন রকমের জিনিস দিয়ে লেনদেন হতো পূর্বেকার সময়। প্রিয় নবী বলেন যে তোমার পাওনাদারকে ডাকো, আবার খেজুর দেওয়া শুরু করো, পাওনাদারকে তাদের পরিশোধ করা শুরু করো। এই বলে প্রিয় নবী তশরিফ নিয়ে গেলেন, পেছনে পেছনে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও চলে গেলেন। এখন এক এক করে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা ডাকতে লাগলেন, খেজুর দিতে লাগলেন, ডাকতে লাগলেন, খেজুর দিতে লাগলেন, খেজুর কমে না, খেজুর কমে না, খেজুরের পরিমাণ সেটাই যেটা পূর্বে ছিল। তিনি খেজুর কেজির পর কেজির, বস্তার পর বস্তা দিতে লাগলেন, ঋণ পরিশোধ করতে লাগলেন। এমনকি শেষমেশ যখন সবার ঋণ পরিশোধ হয়ে গেল, তো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা ওজন করে দেখলেন পূর্বে যা ছিল তার থেকেও বেশি খেজুর আছে। এখন এই খুশির খবর শুনে, এই খুশির মানে বিষয়টা দেখে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে যান প্রিয় নবীর নিকটে এবং প্রিয় নবীকে বিষয়টি বলেন। তো এক রিবায়ত অনুযায়ী প্রিয় নবী মুচকি হাসি দেন অথবা আর কিছুই বলেন না। তারপর হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নিকটে গিয়ে বলেন যে জানেন, ও যে প্রিয় নবী যে খেজুরের সামনে গিয়ে দোয়া করলেন, আমার তো এত খেজুর রয়ে গেল পাওনাদারকে দেওয়ার পরেও। তো হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলেছেন, মানে হৃদয়ে আঘাত করার মতো কথা, এটাই হচ্ছে আকীদা সাহাবায়ে কেরামদের। এখন এই পর্যায়ে আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও তো পিছনে পিছনে আসছিলেন, উনিরা যে কথা বললেন, তারা বলেন যে হে জাবির, আরে আমরা তো তখনই বুঝে গিয়েছিলাম যখন প্রিয় নবী তোমার নিকটে তশরিফ নিয়ে যাচ্ছিলেন, আমরা তখনই বুঝে গিয়েছিলাম যে আজকে তোমার সমস্যার সমাধান হয়েই যাবে। প্রিয় নবী কী করবেন এটা আমরাও জানতাম না, কি হবে এটা আমরাও জানতাম না, তুমি এসে বললে তারপর চলে গেলে, আমরা তখনই বুঝে গিয়েছিলাম যে আজকে তোমার সমস্যার সমাধান হয়েই যাবে। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের আকীদা যে প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত ক্ষমতায় তিনি মানুষদের সমস্যার সমাধান করতে পারেন, যেভাবে ইচ্ছা মুসলমানদের মুসিবত দূর করতে পারেন, পেরেশানি দূর করে দিতে পারেন। আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন প্রিয় নবীকে, আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতাতেই প্রিয় নবী তা করে থাকেন। এমন অথরিটি প্রিয় নবীর আছে, যে কোনোভাবে যেভাবে মানুষ যে মুসিবতের মধ্যে থাকুক না কেন, যে ব্যক্তি প্রিয় নবীকে আহ্বান করবে, প্রিয় নবী অবশ্যই যদি মন দ্বারা দেখে থাকে প্রিয় নবী তাকে সাহায্য করবে। আচ্ছা, এটা তো অনেকে বলতে পারে এটা তো হায়াতে মোবারকার কথা, এখন তো 1400 বছর হয়ে গিয়েছে প্রিয় নবী রজা শরীফে, নাউজুবিল্লাহ অনেকে বলে থাকে প্রিয় নবী তো মারা গেলেন, তা এখন কীভাবে সাহায্য করবে, এখন তো আর এটা করা যাবে না, ওটা প্রিয় নবীর হায়াতের যুগ ছিল। তো এখন আসুন, মুসান্নাফে ইবনে আবি সাইবা, অনেক প্রসিদ্ধ হাদিসের বই এটি, মুসান্নাফে ইবনে আবি সাইবা। কোনো হাদিসের বইয়ের নাম আপনি কখনো শুনেন নাই তার মানে এটা না অত হাদিসের বই কখনো নাই, এক্সিস্টই করে না, এমন না। অসংখ্য হাদিসের বই আছে যা ওলামায়ে কেরামদের মাঝে খুব মশহুর, অনেক প্রসিদ্ধ। ওলামায়ে কেরামগণ সেই কিতাব থেকে হাদিস বয়ানও করে, আপনারা জানেন না। মুসান্নাফে ইবনে আবি সাইবা যা ইমাম বুখারীর উস্তাদের বই, বুখারী শরীফ ইমাম বুখারীর লেখা, তার উস্তাদের বই এটি মুসান্নাফে ইবনে আবি সাইবা। তো সেখানে হাদিসে মোবারাকাটি হচ্ছে, একদা মদিনাতুল মুনাওয়ারাতে অনাবৃষ্টি দেখা দেয়, খরা পড়ে যায়, বর্তমানে আমাদের দেশের যে অবস্থা, অনাবৃষ্টি, তীব্র গরম, দাবদাহ বাতাস, পশু পাখি মরতে থাকে, মানুষ অতিষ্ঠ হয়ে যায়, প্রচণ্ড খারাপ অবস্থা, যার প্রতিচ্ছবি বর্তমানে হচ্ছে আমাদের সাথেই। সাহাবায়ে কেরামগণ তারা অতিষ্ঠ হয়ে পড়েন। আচ্ছা, এই বিষয়টি হয় হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, উনি যখন খলিফা ছিলেন তখন। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে যান যে কী করা যায়, ফসল ক্ষেত সব নষ্ট হয়ে যাচ্ছে গরমে, পশু পাখি মারা যাচ্ছে। তখন এক সাহাবি যার নাম হচ্ছে হারিস বিন বেলাল মুজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবি তিনি, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রিয় নবীর রজা শরীফের নিকটে তশরিফ নিয়ে যান এবং রজা শরীফ, কবর শরীফ অর্থাৎ রজা শরীফের দিকে ইশারা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রিয় নবী কিন্তু এখন পর্দা করেছেন রজা শরীফে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতি ধ্বংস হয়ে যাচ্ছে, দয়া করুন, মদিনার গরম আমরা সহ্য করতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন আল্লাহর কাছে। শুধু এতটুকু বললেন, আরজ করলেন, ফরিয়াদ করলেন প্রিয় নবীর রজা শরীফের সামনে গিয়ে, এটা হাদিস। সেদিন রাতেই প্রিয় নবী হযরত হারিস বিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নে আসেন এবং ইরশাদ করেন, হে হারিস বিন বেলাল, তোমরা চিন্তাগ্রস্ত হয়ো না, কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারাতে বৃষ্টি হবে, আর উমরকেও বলে দিও টেনশন না করতে, মানে তিনি তো আমিরুল মুমিনিন ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরকেও বলো টেনশন না করতে, কিছুদিনের মধ্যেই মদিনাতুল মুনাওয়ারাতে বৃষ্টি হবে। আর ঠিকই কিছুদিন পর মদিনাতুল মুনাওয়ারাতে বৃষ্টি হয়। তো এখন বলুন, ওই সাহাবির আকীদা কী ছিল? সাহাবির আকীদা ছিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজ রজা শরীফে তিনি জীবিত আছেন এবং যেভাবে প্রকাশ্যে হায়াতে মোবারাকাতে নিজের উম্মতির ফরিয়াদ শুনতেন এবং আল্লাহর প্রদত্ত ক্ষমতায় সাহায্য করতেন, ঠিক সেভাবে আজও রজা শরীফে যে উম্মতি মন দিয়ে প্রিয় নবীকে ডাকবে প্রিয় নবী তার সাহায্য করবেন। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছেন। সাহাবায়ে কেরামদের আকীদা কেমন ছিল আর আজ 1400 বছর পর এসে আমাদের মাঝে কেমন কুমন্ত্রণা চলে আসছে, ইসলামে এটা নাই, ইসলামে সেটা নাই, প্রিয় নবী এটা পারেন না, প্রিয় নবী সেটা পারেন না, অলিয়া কামিলিনদের ব্যাপারে আবার ব্যাদবিজনক আকীদা বিশ্বাস। অথচ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, তোমাদের আকীদা যতক্ষণ পর্যন্ত সাহাবীদের মতো হবে না তোমাদের ইমানে গ্রহণযোগ্য নয়। যতই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যতই টপি পরে থাকো, পাগড়ি পরে থাকো, পাঞ্জাবি পাজামা পরে থাকো, দাড়ি সাজিয়ে রাখো না কেন, যতক্ষণ না পর্যন্ত আকীদা সাহাবীদের মতো হবে ইমান গ্রহণযোগ্য নয়। তো সাহাবিদের আকিদা দ্বারা আমরা এটা বুঝতে পারলাম কোরআন এবং হাদিস থেকে, বুখারী শরীফ থেকে এই হাদিস, সাহাবায়ে কেরামদের আকিদা বুঝতে পারলাম যে তাদের আকিদা ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মুহূর্তে নিজের উম্মতিকে সাহায্য করতে পারেন, আর মুনাফিকদের আকিদা ছিল যে প্রিয় নবী কিছুই করতে পারেন না। সাহাবায়ে কেরামদের আকিদা ছিল যে প্রিয় নবী পর্দা করার পরেও রজা শরীফ থেকে যে উম্মতি প্রিয় নবীকে আহ্বান করবে, প্রিয় নবী চাইলে তাকে সাহায্য করতে পারেন। আর মুনাফিকদের আকীদা ছিল যে প্রিয় নবী মরে পচে নাউযুবিল্লাহ তো শেষ হয়ে গেছেন, এখন কিভাবে সাহায্য করবে, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি তো শুধু একটি আকীদা নিয়ে কথা বললাম, আজকে তো নিয়ে এসেছিলাম অনেক আকীদা নিয়ে সাহাবায়ে কেরামদের, যে কেমন কেমন আকীদা সাহাবায়ে কেরামদের ছিল। পরবর্তীতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এই বিষয়ে আরও আলোচনা করব, এটা আমাদের জানা দরকার প্রয়োজন যে সাহাবায়ে কেরামদের আকীদা কেমন ছিল, কত সুন্দর সুন্দর আকীদা ছিল তাদের, প্রিয় নবীর যুগের তারা, সোনালী যুগের তারা। তাই আমাদের উচিত আমাদের ইমান সাহাবায়ে কেরামদের মতো করে নেওয়া, আর তার জন্য আমাদের জানতে হবে সাহাবায়ে কেরামদের ইমান কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুদ্ধ ইমান রাখার তৌফিক দান করুক, আমাদের শুদ্ধ আকীদা রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মুহ।